হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু 9248 পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের রেগুলার পডকাস্ট এবং ব্র্যান্ড নিউ সিজন চলে এসেছে 2021-22 এবং আমরাও আমাদের 9248 এর ব্র্যান্ড নিউ পডকাস্ট সিরিজ নিয়ে চলে এসেছি আজকে স্পেশাল এন্ড ফার্স্ট এপিসোড আজকে ফার্স্ট এপিসোড এবং ফার্স্ট এপিসোডটাকে স্পেশাল করার জন্য আমরা হচ্ছে আমাদের আরেকটি মাদ্রিদ কমিউনিটির তিনজন মেম্বারকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তবে প্রথমে বলে নিচ্ছি যে আমাদের খেলা কালকে সিজন নিয়ে একটু কথাবার্তা হবে বাট আমরা আসলে আজকে মাদ্রিদ বেতারকে নিয়ে একটু জানতে যাব কিংবা আমরা কিভাবে মানে তাদের শুরু হওয়া কিংবা তারা কিভাবে এই কমিউনিটিকে মেইনটেইন করছে সবকিছু নিয়ে আমাদের আজকে শোটি হবে তো আচ্ছা প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের সাথে আছে মেডিয়াসান প্রাঙ্গণ ভাই আমাদের নিজেদেরই মানুষ বলতে গেলে কারণ ওনাকে প্রায় দেখা যায় তাও প্রাঙ্গণ ভাই অন্যতম কর্ণধার আপনার মাদ্রিদ বেতারের এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছে এরিক ভাই আমার কলেজের সিনিয়র আমি ওনাকে ওইভাবে চিনি এবং ওনার সাথে রিয়াল মাদ্রিদ নিয়ে বেশ ডিসকাশন হয় এবং আপনারা যারা মাদ্রিদ বেতারের পডকাস্ট গুলো দেখেন কিংবা লেখাগুলো পড়েন তারা সবাই খুব ভালো মতো চিনেন এরিক ভাইকে আশা করি এছাড়া আমাদের সাথে আছে জিসান ভাই বেশ আশাবাদী মানুষ আমরা সবাই ওনাকে জানি যে সবসময় মাদ্রিদের এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের সবচেয়ে আশার বাণীগুলো জিসান ভাই শুনিয়ে থাকে এবং এই সিজনে আমরা আসলে কি কি আশা করব এটিও জিসান ভাই থেকে জানার চেষ্টা করব তো যাই হোক আমি খুব ভালো লাগছে আমি আসলে আমি নিজে বলি যে আমি রিয়াল মাদ্রিদ ফলো করার জন্য কিংবা যে কয়েকটা প্ল্যাটফর্ম কিংবা ওয়েবসাইট বলুন কিংবা যা রয়েছে এর মধ্যে মাদ্রিদ বেতার অন্যতম মানে আমি সবসময় মুখিয়ে থাকি কোনো একটা ঘটনা ঘটলে কোনো ম্যাচের প্রিভিউ কিংবা রিভিউ দেখার জন্য মাদ্রিদ বেতারে এবং আপনাদের পডকাস্ট গুলো সবসময় শুনি তো তিনজনকে আজকে একসাথে পেয়েছি একসাথে কথা বলবো এটা আসলে খুবই আমার জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগার একটা মোমেন্ট তো ওয়েলকাম টু দ্য শো থ্রি অফ ইউ আই হোপ আপনারা এনজয় করবেন যারা মাদ্রিদ ফ্যান শোটি দেখছেন অলরেডি অনেকজন আমার সাথে যোগ দিয়েছেন তাদের জন্য এটা একটা বলবো অন্যতম কি বলবো যে গোল্ডেন মোমেন্ট যে আমরা এই তিনজনকে আজকে একসাথে করতে পেরেছি পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের প্ল্যাটফর্মে যাই হোক আমি আসলে মাদ্রিদ বেতার নিয়ে একটু শুনতে যাব প্রথমেই তো আমি যেটা বলবো যে বাংলাদেশের ফুটবল ফ্যান কমিউনিটির যে কালচারটা আমরা সবসময় দেখি যে একটা ফেসবুক গ্রুপ তৈরি হয় সেখানে মানুষজন যোগ দেয় তারা ডিসকাশন করে এই দিক থেকে মাদ্রিদ বেতার কিছুটা আলাদা কারণ আপনাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে আপনারা সেখান থেকে আমরা বেশ কিছু আর্টিকেল দেখতে পারি অ্যানালিসিস দেখতে পারি এবং মাদ্রিদ রিলেটেড বেশ কিছু আপডেট যেগুলো হয়তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসে সাথে সাথে আপনাদের এখানেও চলে আসে এবং আপনাদের পডকাস্ট গুলো তো অবশ্যই মানে অনেক অ্যানালিসিস এবং সবকিছু থাকে সবকিছু মিলে তো এই যে ওই কালচারটা থেকে নতুন ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আই গেস বাংলাদেশও এটা অন্যতম মানে বাংলাদেশে অন্য কোনো ফ্যান কমিউনিটি ভাবে কোনো প্ল্যাটফর্ম মেনটেন করে নাকি আমি জানি আমার জানা নেই তো বাংলাদেশের জন্য এই জিনিসটা একটু নতুন তো এই আইডিয়াটা আসলে কার ব্রেন চাইল্ড ছিল কিংবা কার মাথাতে এসেছে কিংবা কিভাবে শুরু হয়েছিল
সেখানে যাওয়ার আগে প্রথমে ধন্যবাদ পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশকে আমাদের তিনজনকে এভাবে আজকে ইনভাইট করার জন্য 9248 এর সিজন প্রিমিয়ারে আসলে আমরা তিনজন কখনই হচ্ছে এইভাবে মনে হয় না তিনজনের বসা হয়েছে কারণ হচ্ছে দেখা যায় যে যখনই আমরা তিনজন একসাথে বসি কেউ না কেউ সেখানে হোস্ট থাকি আমাদের অন্য কারো গেস্টের ভূমিকাটা পালন করতে হয় তো আমাদের কথা বলার জন্য এই প্রথমে আমার মনে হয় আমরা এইভাবে বসতে পেরেছি তো সেটার জন্য পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশকে শুরুতেই ধন্যবাদ এবং স্থির প্রশ্নে যদি যাই যে এই আইডিয়াটা কোথা থেকে আসে সেটা হচ্ছে 2019 আমি একটা প্ল্যাটফর্মের হয়ে লিখতাম ইনফিনিট মাদ্রিদ ওদের হয়ে লাইক আমি কয়েক মাস লিখেছিলাম। সো তখন ওদের আমি এবং অন্য কোনো প্ল্যাটফর্মের হয়ে রিয়াল মাদ্রিদ নিয়ে লেখার অভিজ্ঞতা আমার ওইটি প্রথম ছিল। সো ওইটা লিখতে লিখতে অ্যাকচুয়ালি একটা সময় আমার মনে হলো যে আমি যদি অন্য কোনো প্ল্যাটফর্মের হয়ে এই ধরনের লেখা লিখি তাহলে সেখানে আমার ক্রিয়েটিভ ফ্রিডমটা একটু কম, এবং এবং আমার আসলে আমার ক্রিয়েটিভ ফ্রিডম আরো অনেক বেশি ফ্রিডম আমার দরকার আমার মনে হচ্ছিল এটা সেখানে লিখতে লিখতে। তো তখন অ্যাকচুয়ালি আমার এই নিজের ক্রিয়েটিভ ফ্রিডমের কথার সাথে সাথে এছাড়াও আরো মনে হয় যে বাংলাদেশে আসলে রিয়াল মাদ্রিদ নিয়ে ডেডিকেটেড ওয়েব প্ল্যাটফর্ম কোনো নাই, ছিল না তখন পর্যন্ত অ্যাকচুয়ালি। কারণ বাংলাদেশের ফুটবল ফ্যান কালচারটা যেটা ইস্তি বললো এক্স্যাক্টলি যে ফেসবুক গ্রুপ ভিত্তিক, আমাদের ফেসবুক গ্রুপ থাকে, বাট এখন তো আসলে রিয়াল মাদ্রিদেরই আমাদের দুইটা পেনিয়া হয়ে গিয়েছে, পেনিয়া মাদ্রিদ ইস্তা বাংলাদেশ, যেখানে প্রথম আমরা কিছুদিন আগে দেখলাম যে বার্সেলোনারও অফিসিয়াল ফ্যান ক্লাব হয়েছে, জুভেন্টাসের আছে, ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবের রয়েছে। সো এই সবকিছুর ভিড়েও কিন্তু আসলে মানে ফেসবুক গ্রুপ কালচারটাই বেশি ছিল, বাট একেবারেই ইন্ডিপেন্ডেন্ট সবার জন্য ওপেন একটু নিশ কন্টেন্টস নিয়ে কাজ করার যে প্রবণতাটা সেটা হয়তো কোনো ক্লাব ভিত্তিক কোনো ওয়েব প্ল্যাটফর্ম বাংলাদেশে ছিল না। তো তখন আমার এটা মনে হলো যে আসলে এখানে নিজেদের ক্রিয়েটিভ ফ্রিডমও শো করা যাবে, এবং এছাড়া রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে আসলে বাংলাদেশে ফ্যান্ডম মানুষের বাড়ছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই জিনিসটা ভালো হয় করলে। তো তখন আমি জিসান এবং এরিকের কাছে রিচ আউট করি এবং ওরা দুইজন আসলে লাইক কোনো বিনা বাক্যবে এটা রাজি হয়ে যায়। আমার মনে হয়েছিল যে আসলে আর কনভিন্স করতে সময় লাগবে, কিন্তু দুইজনকে যখন টেক্সট করলাম তখন এরিক ইজ লাইক ওকে ঠিক আছে এটা কিছু করা দরকার করি, জিসান ওকে ঠিক আছে কিছু করা দরকার করি। সো এরপর থেকেই আমার মনে হয় সেখান থেকে আমাদের এই মূল ধারণাটা আসে, এবং এরপর আস্তে আস্তে আসলে আমরা প্ল্যানিং এর মাধ্যমে, তখন ফার্স্ট টাইম আমরা লাইক ওয়েবসাইটের ডোমেইন টোমেইন গুলো নেওয়ার পর ওয়েবসাইট ডিজাইন করা হয়, ওয়েবসাইট ডিজাইন করার পর এরপর আমাদের এছাড়াও গ্রাফিক্স কন্টেন্ট আমরা লঞ্চ করার সময় যা ডিজাইন করেছি জিসান সেগুলোর দিকে কাজ করা শুরু করে, এরিক আমাদের মার্কেটিং এর জিনিসটা দেখে, ও বিভিন্ন জায়গায় মার্কেটেবিলিটির জন্য রিচ আউট করা শুরু করে, এরপর আমরা 2020 এর জানুয়ারিতে আসলে লঞ্চ করি আর কি। সো লং স্টোরি শর্ট এই ছিল মাদ্রিদ ভিতার শুরু হওয়ার গল্প আমার পক্ষ থেকে এতটুকুই।
আচ্ছা তাহলে আমি একটু এরিক ভাইয়ের কাছে চলে যাই, মানে যখন মাদ্রিদ বেতার শুরু করেন তখন আসলে কি মাথায় ছিল যে আপনারা আসলে প্রায় আমি প্রায় 1.5 বছরের কিছুটা বেশি সময় হয়তো হয়ে গিয়েছে মাদ্রিদ বেতারে, তো যখন শুরু করেছেন কি মাথায় ছিল এবং কি কি আসলে করতে চেয়েছিলেন এবং কতটা সফল হয়েছেন এবং সবকিছু মিলে অভিজ্ঞতাটা কেমন ছিল আপনাদের জন্য?
থ্যাংক ইউ ইস্তি, সুন্দর একটা কোয়েশ্চেনের জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে যে মাদ্রিদ বেতার শুরু করার আগে থেকেই আমি আর মেহেদি ফুটবল নিয়ে অনেক অনেক আলোচনা করতাম। মেহেদি ইনফ্যাক্ট এখন যে এই রুমে বসে পডকাস্টটা করছে সেই এই বাসার আমার খুব পছন্দের একটা বাসা, এবং রাত 2টা 3টা কোনো সময় নেই অসময় নেই আমি ঠাস করে বাসে উপস্থিত হয়ে যেতাম, এবং তারপরে খেলা টেলা থাকলে স্পেশালি মেয়েদের সাথে বসে আমরা খেলা দেখতাম রিয়াল মাদ্রিদের খেলাগুলা। তো ওই খেলাগুলা দেখার সময় আমাদের যে ডিসকাশন গুলা হইতো সেটা হচ্ছে যে আমরা কখনো মানে অপোনেন্টকে গালাগালি করিয়া যাই করি না কেন, আমরা অনেক চেষ্টা করতাম বিভিন্ন ডেটা বেস একটা অ্যাপ্রোচ নেওয়ার জন্য, আমরা ঠাস টুস করে মুখে যেটা আসবে সেটা বলে দিলাম, এরকম একটা চিন্তাধারা আমাদের ছিল না। আর আমরা দুজন যেহেতু একই সাথে গ্র্যাড স্কুলে ছিলাম ওই সময়, এবং এটার জন্য দুইজনেরই চিন্তাধারা অনেকটা ছিল যে আচ্ছা আমার যে তর্কটা বা আমার যে থিসিসটা আমার যে হাইপোথিসিসটা যাচ্ছে এই কারণে মাদ্রিদ ভালো খেলছে বা এই কারণে মাদ্রিদের এই সমস্যা হচ্ছে বা এই কারণে ইউরোপিয়ান ফুটবলে এই অবস্থা, সেটাকে আমি কি করে যুক্তিযুক্ত ভাবে উপস্থাপন করতে পারি। তো এই উপস্থাপন এবং এই উপস্থাপনের মধ্যে আমি দর্শক মিথস্ক্রিয়ার অপশনটা কতটুকু রাখছি যেন মানুষ কথা বলতে পারে, এবং ইট শুড বি আ প্লেস ওয়ার এনি ওয়ান ক্যান কাম অ্যান্ড টক, ইউ ডোন্ট হ্যাভ টু বি আ মেম্বার অফ আ সার্টেন ফ্যান বেজ অর আ সার্টেন ফ্যান গ্রুপ। এখান থেকে আসলে এই ধারণাটা এসেছে স্পেশালি, কারণ এখানে একটা খুব বড় কথা হচ্ছে যে আমি লিভারপুলে একজন বেশ বড় সড়ো ফ্যান, এবং লিভারপুলে যখন আমি খেলা দেখতাম তখন মেহেদি আমার আশেপাশে থাকতো, এবং একটা ছবি আছে মেহেদির আমার আমার ঘরে, এবং মেহেদির ছবিটা আমাকে বলেছে এই ছবিটা যাতে কোথাও না বের হয়, কারণ ঘরে একটা লিভারপুলের ফ্ল্যাগ ছিল, মেহেদি ওখানে খুব গম্ভীর হয়ে ফ্ল্যাগের সামনে বসে রিয়াল মাদ্রিদে খেলা দেখছে আমি আর সে মিলে। তো আমাদের ব্যাপারটা ছিল যে এট দ্য এন্ড অফ দ্য ডে যেহেতু আমরা দুজনেই রিয়াল মাদ্রিদ সাপোর্ট করছি এবং দুজনে যেহেতু লিভারপুলের খেলাও দেখছি এবং দুজন যেহেতু ফুটবল দেখছি একটা নিউট্রাল দর্শক বা একটা ফ্যানের পার্সপেক্টিভ থেকে, অন্যরা যেন আমাদের সাথে খেলা দেখার সময় আমরা যেন আক্রমণাত্মক না হয়ে যাই, এই ধারণাটা মাথায় রাখার কারণ, এবং এখানে জিসানো আসলে আমার সাথে আমাদের সাথে একই ধারণাই পোষণ করে, অন্য যার খেলায় দেখি না কেন ব্যান্টারিং অ্যাসাইড আমরা আসলে কখনোই চাই না যে হচ্ছে কাউকে পার্সোনালি অ্যাটাক করতে, বিকজ উই আর ইউ নো আর ওল্ডার জেনারেশন নাও, এগুলো আসলে স্কুল কলেজের যারা হচ্ছে যারা স্কুলে পড়ে তারা দে আর আ বিট মোর অ্যাগ্রেসিভ ইন দিস থিংস। তো এই ধারণাটাই আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের দর্শক কমিউনিটিতে ছড়ানোর জন্য, যে দেখুন কথা বলতে চান কাউকে অ্যাটাক করতে চান পার্সোনালি অ্যাটাক না করে ইউজ লজিক টু ডিফেন্ড ইউর পজিশন, তাহলে ইটস আ মোর প্রোডাক্টিভ আউটপুট। সো দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড টু ডু অল অ্যালং। অ্যান্ড এখানে মেহেদি প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল অফ গেট কিপার, আমি আর জিসান দুজনে অনেক ভদ্র কথাবার্তা বলি, আমরা খুব বেশি পার্সোনাল অ্যাটাক করি না কোনো কিছুতে, বাট মেহেদি এখানে কোনো যদি আমাদের এই কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর বাইরে যায় হি ক্যান টেক কেয়ার অফ ইট বেটার দেন বোথ অফ আস ক্যান, অ্যান্ড বিকজ অফ দিস উই হ্যাভ আ হেলদি হেলদি কমিউনিটি এসেনশিয়ালি।
ওকে, সো জিসান ভাইয়ের কাছে এসে পড়ি। তো যেটা হচ্ছে যে এরিক ভাই যেটা বলছিল যে আপনারা অনেকটা লজিক্যালি কিংবা ডেটা ড্রিভেন ডিসকাশন করার চেষ্টা করেন, কিন্তু মানে যেটা বলছিলাম যে বাংলাদেশের তো আসলে ফুটবলটা অনেকটাই হুলিগান কালচার বলা যায়, মানে রিয়েল মেসি রোনালদোর থেকে ভালো কিংবা রোনালদো মেসির থেকে ভালো, এটা নিয়ে আসলে আমরা আমাদের 90% ডিসকাশন করেছি জীবনে। তো এই যে একটা হুলিগান কালচার থেকে এই ডেটা ড্রিভেন কিংবা হচ্ছে এই লজিক্যাল মডেলে একটা ফুটবলকে প্রেজেন্ট করা, মানে এই আইডিয়াটা আপনার মাঝে আসলে কিভাবে গ্রো করলো, এবং আপনি আসলে যত যাই হোক আপনারা তো কন্টেন্ট তৈরি করেন ফ্যানদের জন্য, আসলে ফ্যানরা কিভাবে জিনিসটা রিয়েক্ট করে কিংবা ওরা আসলে কতটা এই এই কালচারটার সাথে পরিচিত হতে পারছে কিংবা অ্যাডাপ্ট করে নিতে পারছে বলে আপনার মনে হয়?
যে কোনো আসলে যেভাবেই বলি মানে আজকে ডেটা ড্রিভেন আলোচনা করছি কিংবা ফ্যাক্ট ড্রিভেন ভাবে একটা জিনিস এক্সপ্লেইন করতে চেষ্টা করছি, আজকে যাই করি না কেন, দিস ইজ 2021, আমি মেহেদি এরিক, আমরা তিনজনই 28 ইয়ার্স ওল্ড অলমোস্ট। তা আমরা তো আসলে যখন ফুটবল খেলা দেখা শুরু করি বা যখন ফুটবল নিয়ে আলাপ আলোচনা করা যায় এই বিষয়টা রিয়ালাইজ করি, তখন কিন্তু আমাদের বয়স এরকম, আমরা টিনেজার, তো ওই সময় আমাদের আলোচনা খুব যে লজিক ড্রিভেন ছিল বা মানে আমরাও যে আসলে মেসি ভালো না রোনালদো ভালো টাইপের তর্ক করে আসি নাই কোনোদিন, জিনিসটা আসলে এরকম না। তো আমাদের ক্ষেত্রে জিনিসটা হতো, আমি আর মেহেদি বেসিক্যালি একই কলেজে পড়তাম, তো ওই সময়টা আসলে হচ্ছে বার্সেলোনা রেনেসাঁর যুগ আমি বলি আর কি। ওই সময় মানে ডান পাশে বাম পাশে যেদিকে তাকাই বার্সেলোনার ফ্যানের বাম্পার ফলন হচ্ছে। তো এখন এই সময়টাতে আসলে আমার আমি খেলা দেখা শুরু করেছি মনে হয় 2001-2 সিজন থেকে, তো আমি ততদিনে প্রায় 9 বছরের মতো 9টা ফুটবল সিজন পুরোপুরি দেখে ফেলেছি আর কি। এখন আমার কাছে মানে স্বাভাবিকভাবে আমার ডান পাশে বাম পাশে আমার খুব ক্লোজ ফ্রেন্ডরা সবাই কিভাবে কিভাবে যেন বার্সেলোনা ফ্যান হয়ে গেল, মাঝখানে আমি পড়ে গেলাম একা। তো এর মধ্যে মেহেদি আর আমি হচ্ছে দুইটা বিচ্ছিন্ন আইল্যান্ডের মতো আর কি, যে আমাদের 70 জনের সেকশনে আমরা দুইজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার, বাকি যারা বাকি রিয়াল মাদ্রিদ সাপোর্টার যারা এক দুইজন আছে তারা হচ্ছে ভয়ে কথা বলে না, মানে মাঝে মাঝে মাঠের ফলাফলের কারণে মাঝে মাঝে সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয়ে। তো আমাদেরকে তো আসলে এই অসম তর্ক গুলা জিততে হবে, মানে এমন কিছু একটা তো বলতে হবে যে যেটা শুনে আসলে এরপরে উত্তর দেওয়ার জন্য আপনাকে বই খাতা নিয়ে বসতে হবে। তো কাউকে বই খাতা নিয়ে বসাতে গেলে প্রথমে আপনাকে নিজে বই খাতা নিয়ে বসতে হবে।
এখানে এখানে আমি জিসানের হয়তো এটা মনে নেই, আমি একটা উদাহরণ দিতে চাই, যেমন রিয়াল মাদ্রিদ যখন 2011 সালে কোপা ডেল রে জিতে, আমি আর জিসান এটা মোটামুটি সবাইকে বিশ্বাস করাই ফেলছি যে কোপা ডেল রে আলিগড় থেকে বড় ট্রফি, কারণ কোপা ডেল রে আগে শুরু হয়েছে।
তো এই ধরনের জিনিসগুলো করতে করতে আসলে একসময় আমরা মানে মোটামুটি রিয়ালাইজ করলাম যে মানে আপনি যখন ডেটা ড্রিভেন কথাবার্তা বলবেন আপনি আসলে লুজ ক্যানন টাইপের কথাবার্তা কম বলবেন। এন্ড হ্যাঁ, প্রথম দিকে হয়তো মানুষজন আপনাকে অনেক সিরিয়াসলি নিবে না, বাট যখন কনসিস্টেন্টলি আপনি ফ্যাক্ট ড্রিভেন বা ডেটা ড্রিভেন আলাপ আলোচনা করবেন একসময় 8-10 জনের চেয়ে আপনি আসলে আলাদা হয়ে যাবেন। তো ইয়া, দ্যাট কাইন্ড অফ সেপারেটেড আস ফ্রম বিইং ফুটবল হুলিগ্যানস। তো তারপরে যেটা হলো যে আসলে যখন ইউনিভার্সিটিতে উঠলাম, আমরা তিনজনই কোইনসিডেন্টালি হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আমাদেরকে তো আসলে আমাদের প্রফেশনাল লাইফ থেকে শুরু করে আমাদের ওয়ার্ক লাইফ মানে পুরো স্টুডেন্ট লাইফ ওয়ার্ক লাইফ যেটাই বলি সবকিছুতেই আসলে ডেটা ড্রিভেন একটা লাইফস্টাইল লিড করতে হয়। আমাদের কাজের ক্ষেত্রেও মানে আমরা আসলে আমি যেমন একজন আর্কিটেক্ট, আমি বলে দিলেই পারবো না যে আসলে একটা টেবিল 4.5 ফিট চওড়া হতে পারে, আমাকে দেখাতে হবে যে আর্গোনমিক সাপোর্ট করে বলে আমি এটাকে 2.5 ফিট চওড়া দিব, 4.5 ফিট চওড়া দিতে পারবো না। ফুটবল খেলাও আসলে জিনিসটা এরকম যে একজন খেলোয়াড় যখন 700 পাস দিচ্ছেন তখন আসলে তার মাঠের ইম্প্যাক্টটা আপনি না দেখলেও তিনি অ্যাকচুয়ালি গেমের স্ট্রিং পুল করছেন। তো এই জিনিসগুলো এইভাবে আমাদের মধ্যে আসছে। আর সেকেন্ড পার্ট যেটা ছিল কোশ্চেন, দর্শক কিভাবে রিয়্যাক্ট করেন, আসলে শুরুতে যেটা বলেছিল ইস্তি, যে আমাদের কালচারটা তো ছিল হুলিগানিজমের, মানুষ কিন্তু হুলিগানিজমের মধ্যে থাকে, একটা সুপিরিয়রিটি গেইন করতে চেষ্টা করে, কিন্তু একই সাথে দুই তিন বছর একটা হুলিগান কালচারের মধ্যে থাকলে মানুষ ডেফিনেটলি ডিফারেন্ট একটা কিছু চায়, সবাই তর্কে জিততে চায়, রাইট? সো উই অল ওয়ান্ট দি আপার হ্যান্ড, বাট সবাই তখন আউট অফ দ্য বক্স কিছু একটা খুঁজতে চেষ্টা করে আর কি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা বেসিক্যালি এই টিউনটাতে হিট করব, মানুষ অবশ্যই ভালো কন্টেন্ট চায়, কোয়ালিটি কন্টেন্ট চায়। আমাদের ক্রিকেট সিয়ারের দিকে যদি আমরা তাকাই, তিন বছর আগেও কিন্তু আসলে মানে আবেগ দিয়ে এমন জিনিসপত্র লিখে দেওয়া হতো যে মানুষ আসলে পুরো কনভিন্স হয়ে যেত যে হ্যাঁ এটাই হচ্ছে, এটাই হওয়া উচিত, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। এখন কিন্তু অনলাইনে আসলে মানুষ কিন্তু কোশ্চেন করে, ইভেন আমাদের স্কেলে যারা লেজেন্ডারি প্লেয়ার তাদেরকেও কোশ্চেন করে। তো তার মানে একটা নতুন জেনারেশন দাঁড়াচ্ছে যাদের এই ধরনের কন্টেন্টের চাহিদা আছে। আর অবভিয়াসলি মেহেদিয়ার এরিক অলরেডি বলে গেছে যে রিয়াল মাদ্রিদ বেজ একটা কমিউনিটি কিন্তু আগে কখনো ছিল না। সব মিলিয়ে যেটা দাঁড়ায় এটাই আজকের মাদ্রিদ বেটার, এন্ড উই হোপ টু কন্টিনিউ ইট ফর লং টাইম টু কাম।
নাইস। তো যেটা আসলে জিসান ভাই বলতেছিল যে আমরা অ্যাকচুয়ালি যে জেনারেশনটাতে মানে আই থিঙ্ক আমরা তো একই কাছাকাছি জেনারেশন, সো যে জেনারেশন আমরা তৈরি হয়েছি তখন কিন্তু বার্সেলোনা ওয়াজ মানে অন্যতম, এবং বার্সেলোনা 2009 এর পরে বার্সেলোনা ফ্যানরা যেভাবে বাড়তে শুরু করলো, মানে দ্যাট ওয়াজ, আমি হচ্ছে আমার কলেজে আমি খুব ব্যাকলেশ ফেস করতাম যে সবাই হইতেছে বার্সা ফ্যান, তারা ইচ্ছা মতো হেক্সা জিততেছে, লিগ জিততেছে। তো এটা খুব ইন্টারেস্টিং, 2011 এ আমরা যখন কোপা ডেল রে জিতলাম, মানে একটা সিডিআর জিতে আমরা বাস মানে ভিক্টরি প্যারেড করতেছি, এটা কিন্তু খুবই আনলাইকলি একটা জিনিস।
এবং এটা আমি কলেজে চেষ্টা করছি মানুষকে কনভিন্স করার, এটা লালিগার থেকে বড়।
বাট ব্যাপারটা হয়েছে ভাই মানে ওই মোমেন্টে ওই বার্সেলোনাকে হারায় আমরা একটা ট্রফি জিতছি, গিভেন দ্যাট আমরা ফার্স্ট ম্যাচে 5-0 কনসিড করছি ওদের এগেইনস্টে। সো দ্যাট ওয়াজ সামথিং এলস, মানে আমি ওই রাত নাস্তে নাস্তে আর ঘুমাইতে পারিনি, মানে আমরা একটা ট্রফি দিচ্ছি বার্সেলোনাকে হারায়। সো আমাদের আসলে ওই ফাইটটা আমাদের করে করে আসলে অনেক দূর আসতে হয়েছে। সো আই গেস যেটা হয়েছে যে বার্সেলোনা যেটার দ্বারা এফেক্টেড হয়েছে যে 2009 এর পর অনেক অনেক ধরনের ফ্যান তাদের ঢুকে পড়ছে, এবং আমাদের যে জিনিসটা হয়েছে হচ্ছে বেসিক্যালি 2017-18 এর পরে আমাদেরও মাদ্রিদের অনেক ফ্যান যারা অ্যাকচুয়ালি ফুটবল ফ্যাক্ট নিয়ে চিন্তা করে না, কিংবা হচ্ছে অনেক সময় অনেক লাইক অনেক কি বলবো যে ইলজিক্যাল হেট্রেড আছে কিছু প্লেয়ারের প্রতি, কিংবা তার ইলজিক্যাল বিভিন্ন মতামত দেয়। আই থিঙ্ক মানে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগে যে আপনাদের পডকাস্টগুলোতে যে আপনারা কখনো আসলে ওইভাবে মানে খুব কনজারভেটিভ হয়ে ডিসকাশন গুলো করেন না, যেটা খারাপ সেটা বলার চেষ্টা করেন, ওইটা খারাপ। স্পেশালি মেহেদি ভাই তো ডেফিনেটলি মানে বেনজেমার প্রতি যে মানুষের একটা আজেরা হেট্রেড আমরা সবসময় দেখি, এটার এগেনস্টে হি ইজ ওয়ান অফ দ্য পার্সন্স যে সবসময় এটার এগেনস্টে স্ট্যান্ড নিছে। এবং আমার কথাটা হচ্ছে এই যে মানুষের ব্যাকলেশ এই পডকাস্ট গুলোতে কিংবা আপনাদের মতামতের উপর, এইটা আসলে আপনারা কি এনজয় করেন নাকি মাঝে মাঝে বিরক্ত হন, আর এগুলো আসলে কিভাবে কন্ট্রোল করেন? আমার মনে হয় এরিক ভাইয়ের সাথে এটা নিয়ে আমাদের ডিসকাশন হয়েছিল
একবার। তো আমি একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ বলো, কোশ্চেনটা শেষ করে নাও।
হ্যাঁ হ্যাঁ, আই থিংক বাট ইউ ক্যান কন্ট্রিবিউট কি আপনারা আসলে বলতে পারেন।
মেহেদির বেনজেমার যেই বেনজেমার প্রতি ফিলিংস এর যে পুরা কার্ভটা, এই পুরা কার্ভটা আমার চোখের সামনে দেখা, কারণ মেহেদিকে আমি 2017 সালে তাকে বেনজেমার যেখানে দেখছিলাম সেখান থেকে তার এই পজিশনটা চেঞ্জ আমার সামনে হয়েছে। এবং এটা শুধু মেহেদির একার না, এটা অ্যাকচুয়ালি আমারও হয়েছে, না জিসানেরও হয়েছে। একটা পর্যায়ে আমরা সবাই
আমি এটা থেকে মুক্ত, আই অলওয়েজ ব্যাকড হিম, আই অলওয়েজ থট হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার কাজটা পুরো এরকম স্ট্রেট লাইন।
ওকে, আই'ম গোনা বি অনেস্ট, আই ওয়াজ আ পার্ট অফ দ্যাট বেনজেমা হেটার ব্যান্ডওয়াগন এট সাম পয়েন্ট ইন মাই লাইফ। বাট যেটা বলছিলাম যে আমরা যখন হচ্ছে যেই রিয়াল মাদ্রিদে আমরা বেনজেমাকে পছন্দ করতাম না, সেই রিয়াল মাদ্রিদ আর এই রিয়াল মাদ্রিদের মধ্যে কিন্তু মোটামুটি আকাশ আর পাতাল পার্থক্য, সেই বেনজেমা এবং এই বেনজেমার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। কোচ হয়তো এখন আবার আগের জন্য এসেছেন, কিন্তু দিস থিংস হ্যাভ চেঞ্জ। সো দর্শক হিসাবে প্রতি সিজনে ক্লাব চেঞ্জ হয়, প্রতি সিজনে ক্লাবের আউটলুক চেঞ্জ হয়, প্রতি সিজনে ক্লাবের গোলস চেঞ্জ হয়, এবং তার সাথে দর্শকদেরও একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকার দরকার ক্লাবের প্রতি। এটা যদি না থাকে তাহলে আমরা সবাই আসলে বোকার স্বর্গে হচ্ছে এট সাম পয়েন্ট বাস করতে থাকি। তো এই খানে আসলে মেহেদির রোলটা এখানে আমি মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওকে দেখে ওর এই অ্যাপ্রোচ গুলা দেখে আসলে বোঝা যায় যে ইউ নো ইউ ক্যান হেট সামওয়ান অ্যান্ড ইট ডাজেন্ট মিন দ্যাট দ্য হেট ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড, ইউ ক্যান ডিসলাইক সামওয়ান। বেনজেমা আমার নিজের জীবনে কিছু করে না যে তাকে আমার ঘৃণা করতে হবে, আমি হয়তো বেনজেমার খেলা এক সিজন ভালো লাগেনি, বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট হি ইজ আ ব্যাড পার্সন যে আমার তাকে তার খেলা হেট করতে হবে। ইটস নট, হেট ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড ওভার হিয়ার। আই মাইট নট লাইক হাউ হি প্লেস, আই মাইট নট লাইক হিজ কন্ট্রিবিউশনস, বাট আমার পার্সোনাল অপিনিয়ন এক জিনিস, বা যখন আমি আমার সামনে রিয়াল মাদ্রিদের বা মাদ্রিদ ভেতরে লোগোটা যখন আশেপাশে থাকে তখন আই এম ডিফেন্ডিং দ্যাট প্লেয়ার বিকজ হি ইজ আ পার্ট অফ মাই রিয়াল মাদ্রিদ টিম। রিয়াল মাদ্রিদ টিমের তখন সে খারাপ খেললো, আই উইল বি ডিফেন্ডিং হিম, এমন আমি তাকে বলবো যে হি ইজ প্লেয়িং ব্যাড বিকজ অফ দিস ফাইভ রিজনস, বাট এট দ্য সেম টাইম হি ইজ দেয়ার ফর আ রিজন, হি ইজ নট ইট গোয়িং টু আনাদার জার্মান ক্লাব টু স্পিক ইংলিশ, হি ইজ নট ওয়ান্টিং টু স্টে ওভার দেয়ার ফর মানি, হি ইজ ওয়ান হি ওয়ান্টস টু maintain his position by scoring goals. Benzema example te ekhane ekhane khub important karon as a player ei ekjoner upore je poribane darshoker akrosh ache eta ashole ar karor proti nai ebong ei jinish ta amar ashole byaktigoto bhabe khubi ami opochondo kori je you know guys we have to look up 2 bochhor ager he is not the same guy anymore. Mere ki chat korbi?
আমার মনে হয় এখানে যেমন বেনজেমার কথা যখন আসলো, যেমন এখন হয়তো আমার সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো করে বা মাদ্রিদ বেতার অনেক সময় দেখে যে আমি লুকা ইয়োভিচের 20 মিনিট খেলা নিয়ে অনেক ধরনের হাসি তামাশা করি। সো আমি এক সময় বেনজেমাকে নিয়ে যেগুলো বলতাম ওগুলার তুলনায় এখন লাইক আমার জোভিচের ব্যাপারে যেসব ওপিনিয়ন এগুলো শিশু, মানে দুগ্ধপোষ্য শিশু। সো যারা আমাকে তখন চিনত তারা জানে। সো আই থিঙ্ক আই এম ওল্ড এনাফ, I'm too old to have ego like that, je mane kono player jokhon bhalo korche tokhon take bhalo bolbo na, I'm too old for that. So ha ekhon jodi Jovic kalke theke goal dewa shuru kore you will see a difference in my opinion as well. So amar mone hoy eta je kono player je kono coach shobar jonno ei byapar ta ekebarei unbiased howa uchit, jokhon like you support the club, যখন কেউ ক্লাবটা সাপোর্ট করে ক্লাবের জন্য সে যখন ভালো করছে তখন ভালোটা বলতে হবে, যখন খারাপ করছে তখনও খারাপটা বলতে হবে। এরিক যেটা বললো যে লাইক আই উইল প্রবাবলি গিভ ফাইভ রিজন যে এই কারণে খারাপ করছে, বাট লাইক আমি ওইটা বিলিভ করি না যে যখন খারাপ করছে তখন ভালো বলতে হবে, আবার যখন ভালো করছে তখন খারাপ বলতে হবে। আমরা জাস্ট ওইটা থেকে লাইক দূরে থাকার ট্রাই করছি, আমি জানি না কতটুকু এখন পর্যন্ত সফল হয়েছি, বাট আমরা ওইটা থেকে দূরে থাকার জন্য ট্রাই করছি। যখন কেউ ভালো করবে ইউ উইল like Madrid Betar will be the platform who will promote it, jokhon keu kharap korche tokhon criticism ta apnara Madrid Betar e dekhte parben, it is a transparent process. Ebong ami istir oi question tar ekta answer dei je ei je mane onek shomoy amader opinion er backlash jeta, ami ashole opinion er backlash niye to be honest tamon ekta matha ghamai na unless it's breaking Madrid Betar's policies. Jokhon keu policy break korar moto kichu kore like we just ban him without any notice, that's all, him or her, whatever that is. But backlash ta niye amar kichu bolar nei keno, karon hocche ei backlash ta thakuk ba na thakuk amader jeta opinion ota kintu amra deliver korbo. So ekhon oi ta backlash ashlo ki na ashlo ota kintu amra deliver korar agei amra mane like chinta kore rekhechi je no matter what amra amader ei opinion ta deliver korbo. So ekhon etar mane against e jodi kono opinion ashe ওইটা তার ওপিনিয়ন যে ওপিনিয়ন টা দিচ্ছে, আনলেস ইটস ব্রেকিং ওয়ান অফ আওয়ার পলিসিস, আমার ব্যক্তিগত ভাবে কোনো ব্যাকলিশ নিয়ে কখনোই কোনো প্রবলেম নাই।
এখানে একটা জিনিস একটু যোগ করি, সেটা হচ্ছে যে শুরুতেই বলছিলাম যে আমরা কিন্তু একটা সুস্থ কালচার দাঁড় করাবো কিংবা একটা অ্যানালিটিক্যাল কালচার দাঁড় করাবো এরকম একটা ভিশন নিয়ে আসলে আমাদের শুরু করা। এখন সুস্থ কালচারের একটা বড় পোর্শন হচ্ছে আমার ওপিনিয়ন আমি দিব, আরেকজনের ওপিনিয়ন আরেকজন দিবে, দুইটা ওপিনিয়ন যদি এক না হয় উই ক্যান স্টিল ডিসএগ্রি এন্ড কোএক্সিস্ট। এটা খুব ইজি একটা কাজ, মানে এটা করলে আসলে আমারও কোনো ক্ষতি হবে না, যিনি ওপিনিয়ন দিচ্ছেন তারও ক্ষতি হবে না, এবং দুজন মিলে আমরা যে ফুটবল দলটাকে সমর্থন করছি তারও কোনো ক্ষতি হবে না। মোরওভার আমরা আসলে একটা ভালো ডিসকাশন এইভাবে চালিয়ে যেতে পারি। আর আমাদের দেশের আরেকটা কালচার যেটা আমার পার্সোনালি বেশ অপছন্দ, সেটা হচ্ছে অমুকের অমুক হিজাব করে না, অমুকের অমুক সকালে ভাত খায় না, অমুকের অমুক সকালবেলা চায়ের সঙ্গে 2 চামচ চিনি বেশি খায়, এই জন্য আমার তাকে অপছন্দ। ভাই আমি একজনের খেলা দেখি, তো তার মাঠের পারফরমেন্স যদি ভালো হয়, তার অ্যাটিটিউড যদি ভালো হয়, আর তার ওভারঅল লাইফস্টাইল যদি ভালো হয়, আই ডোন্ট গিভ আ শিট সে তার মাঠের বাইরে কি করছে, তার আত্মীয় স্বজন কি করছে, তার বন্ধু বান্ধব কি কমেন্ট করছে, ইজ সার্ভিং মাই টিম, the team I support. He's making me happy in one way or another. Je player ta ase khelte parcho na she ek soptah khelar jonno training koreche. I'm not there tar porishrom ta ami kore dicchi na. So he deserves every bit of support he can get. Kintu ekhon jodi performance kharap hoy, ami shudhu oi dike angle tulte pari je ha performance ta arektu bhalo hoyle ba amar mon moto hoyle maybe eta erokom hoyte parto. Arekjon bollo je na oke khelanoi uchit hoyni. Maybe both of us are right. So মানে আমি আসলে একটা ফ্যান প্ল্যাটফর্ম চালাই আমার মন্তব্যটা জনসমক্ষে ব্রডকাস্ট করার জন্য, আরেকজনের মন্তব্য শোনার জন্য, সেম ইটস 50-50। এখন সে যদি আমাকে স্টার স্টার হ্যাশ হ্যাশ টাইপের কোনো একটা গালি না দেয়, আই ডোন্ট থিঙ্ক যে এর মধ্যে কোনো সমস্যা আছে, অ্যান্ড উই ক্যান কো এক্সিস্ট। তো তারপর ওই যে মেহেদি যেটা বললো যে যখন ওই স্টার স্টার হ্যাশ হ্যাশ ডলার সাইন টাইপের ডায়াগ্রামে ঢুকে যায় কেউ, তখন তো আসলে মানে তার আর আমার মানে লেভেলটাই আসলে অন্য। মানে উনি যে ওয়েবলেন্থে কাজ করেন আমি ওই ওয়েবলেন্থে কাজ করি না, উই ক্যানট কো এক্সিস্ট। আমার যেহেতু প্ল্যাটফর্ম আই হ্যাভ দ্য ফ্রিডম টু ব্যান হিম, রাইট?
আচ্ছা, তো যাই হোক, আমরা আসলে মাতিত বেতন নিয়ে ডিসকাশনের একটু মানে প্রায় শেষের দিকে চলে এসেছি। জাস্ট আমি যে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রাখবো, সেটা হচ্ছে যে আপনারা যখন শুরু করেছেন ডেফিনেটলি সবাইকে খুব ছোট থেকে শুরু করতে হয়, বাট আমার মনে হয় লাস্ট সিজনে আপনাদের গ্রোথটা অনেক বেটার ছিল, যে আমরা দেখেছি যে আপনাদের এক একটা পডকাস্টে 250-300-400 মানুষজন দেখা শুরু করে। সো আসলে অ্যাকচুয়ালি নিজেদের জন্য কন্টেন্ট বানানো এখন আপনাদের অনেকটা হয়তো মানুষের জন্য কিংবা মাতৃ ফ্যানদের জন্য কন্টেন্ট বানাইতে হয় কিংবা তাদের ডিমান্ডটার কথাও চিন্তা করতে হয়। যেহেতু নতুন সিজন চলে এসেছে, ডেফিনেটলি আপনাদের নতুন কিছু প্ল্যান রয়েছে কিংবা নতুন কিছু করার চেষ্টা থাকবে, তো এইগুলো আসলে একটু জানতে চাবো যে হাউ আর ইউ থিঙ্কিং অর কি প্ল্যান করেছেন এই সিজনকে ঘিরে, কিংবা মাদ্রিদ বেটার ফ্রম দিস সিজন কি কি নতুন কিংবা কি কি করতে যাচ্ছে।
আমাদের যেমন হচ্ছে গত সিজনে আমাদের 8টা প্রায় পডকাস্টের শো ছিল, সো 8টা শো হয়তো যে 8টা শোর মধ্যে আমাদের প্রি ম্যাচ পডকাস্ট যেটা, এটা আমরা প্রত্যেকটা ম্যাচের আগে মাদ্রিদ বেতারের প্রি ম্যাচ পডকাস্টটা ছিল, এটা আমরা প্রাউডলি বলতে পারি। এন্ড ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট থিং এর, বাট আমরা তিনজন থাকার কারণে আসলে কখনোই প্রি ম্যাচ পডকাস্টটা মিস হয়নি। অনেক সময় দেখা গেছে যে আমি আর জিসান দুজনই আনএভেলেবল ছিলাম, তখন হচ্ছে এরিক আমাদের রাইটারদের মধ্যে কাউকে না কাউকে রিচ আউট করেছে এবং লাইক হি ডিড ইট। সো আমাদের মাদ্রিদ বেতারের পডকাস্ট শো গুলো যেগুলো ছিল ওগুলো বরাবরই পরের মতোই চলবে, বাট এই সিজনে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আরো অনেক স্টেবল রাখা। যেমন আমাদের বিয়ন্ড মাদ্রিদ একটা আলাদা সিরিজ আছে, যেখানে হচ্ছে আমরা মাদ্রিদের বাইরে অন্য ফুটবল বিশ্বে কি হচ্ছে, প্রিমিয়ার লিগে কি হচ্ছে, বা তার এছাড়াও ইন্টারন্যাশনাল ফুটবলে কি হচ্ছে, ফুটবলের ইকোনমিক্স পলিটিক্স এগুলো নিয়ে আমরা কথা বলি। সো ওই পডকাস্টটা হোস্ট করে হচ্ছে এরিক, আমরা ওই পডকাস্টের ফ্রিকোয়েন্সি আরো অনেক বাড়ানোর চেষ্টা করব এই সিজনে। এবং আসলে গত দুইটা সিজনে তো কোভিড এর কারণে ফুটবল স্কেজুলটাই অনেকটা অন্যরকম ছিল, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের স্কেজুল মেনটেনে কিছু সমস্যা হয়েছে। এই সিজনে হয়তো স্কেজুলটা অনেকটা স্টেবল হয়ে আসবে, সেক্ষেত্রে আমরা আমাদের পডকাস্ট গুলো আরো অনেক স্টেবল ভাবে রান করতে পারবো। এছাড়াও হচ্ছে আমাদের গেস্ট পডকাস্ট যেগুলো আছে সেখানে আমরা ওইটাকে আরো রেগুলার করার চেষ্টা করব। আমাদের একটা লোন ট্র্যাকার পডকাস্ট আছে, দ্য অকওয়ার্ড লোনার। এই সিজনে আমাদের আসলে মানে ওইরকম বেশি প্লেয়ার, খুব বেশি প্লেয়ার লোনে নেই। কুবো এবং রেনিয়ার হেসুস ছাড়া আমার মনে হয় না ইন্টারেস্টিং আর কোনো লোন প্রোফাইল আছে। ব্রাহিম দিয়াজ আছে, আমরা হচ্ছে মাসে একটা করে অ্যাটলিস্ট আমাদের লোন ট্র্যাকার পডকাস্টটাও চালু করার চেষ্টা করব। এছাড়াও আমাদের রেগুলার যেই নিউজ আপডেট গুলো আছে সেটা আমাদের মাদ্রিদ বেতারের দর্শকদের জন্য বাংলায় নিউজ গুলো লেখে হচ্ছে করিত্র। আমাদের পাশা ভাই হচ্ছে স্পেশাল ওপিনিয়নেটেড আর্টিকেল যেগুলো আছে সেগুলো লেখেন, অন্তিক হচ্ছে লেখায় কন্ট্রিবিউট করে। এবং এগুলোর বাইরে আমি জিসান এবং এরিক আমাদের তিনজনেরই তো কিছু এডিটোরিয়াল পিস মাঝে মাঝেই যায় বিশেষ বিশেষ ওকেশনে, সেগুলো থাকবে। বাট কামিং ব্যাক টু ইট এগেন, আমার মনে হয় যে আমরা গত সিজনে আমাদের 8টা শো এর মধ্যে বিফোর দ্য স্টর্ম ছাড়া বাকি শো গুলো দেখা গেছে যে আমরা এক এক পিরিয়ডে হয়তো ফ্রিকোয়েন্সি একটু কমে গিয়েছিল। এই সিজনে আমরা চেষ্টা করবো যেন সবগুলো শোর ফ্রিকোয়েন্সি আরেকটু বেশি থাকে। আমাদের মাদ্রিদ বেতারের আরেকটা সিস্টার কনসার্ন আছে, সেটা হচ্ছে এসপুনা ফিনাল পডকাস্ট, যেটা হচ্ছে টুইটারে আমি ফুটবলের ডেটা অ্যানালিটিক্স কমিউনিটির অনেকের সাথে হচ্ছে আমি কানেক্টেড এই মুহূর্তে টুইটারে, তাদের মধ্যে দুজনের সাথে হচ্ছে আমি লালিগা এবং রিয়াল মাদ্রিদ বিষয়ক আরেকটা ইংলিশ পডকাস্ট করি এসুনা ফিনাল, তো সেটাও হচ্ছে মাদ্রিদ বেতারের পডকাস্টগুলোর পাশাপাশি থাকবে। তো মোটামুটি এই হচ্ছে প্ল্যান। দর্শকদের যে সারাটা আমরা এতদিন পেয়েছি সেটার জন্য তো অবশ্যই আমরা অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমরা চাইবো যেন দর্শকদের এই সারাটা আমাদের পাশে থাকে, তাহলে হচ্ছে আমরা কন্টেন্ট জেনারেট করেও আসলে আমাদের ভালো লাগবে এবং আমরা উৎসাহিত হব।
ওকে, থ্যাংক ইউ। যদিও আসলে আজকে প্ল্যান ছিল না রিয়াল মাদ্রিদ নিয়ে খুব বেশি কথা বলার, তারপর দেখা গেছে যে অনেক কমেন্ট চলে আসছে যে রিয়াল মাদ্রিদ কে নিয়ে একটু বলেন কি হবে, সিজনে হবে না হবে, কিংবা যে চেঞ্জেস গুলো আছে। আমি একটু জাস্ট এরিক ভাইকে দিয়ে শুরু করি, মানে মাদ্রিদের পুরো মাদ্রিদ বললে ভুল হবে, লালিগাতে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে রিসেন্টলি। তো রিয়াল মাদ্রিদের সব বড় যে দুটো চেঞ্জ, যে জিদান আমাদের আর কোচ নাই, আমাদের খুব পছন্দের একজন মানুষ আবার কোচ হয়েছে, যদিও সে কতটা ইফেক্টিভ কোচ এটা আসলে এখনো কোশ্চেনের দাবি রাখে, বাট স্টিল জিদান নাই, রামোস নাই আমাদের ক্যাপ্টেন, প্রায় গত 5 বছর ধরে ছিলেন কিংবা অনেক বছর রিয়াল মাদ্রিদকে সার্ভ করেছেন, এবং ভারান নাই, যাকে আসলে আমরা রিয়াল মাদ্রিদের একদম কোর একজন পার্সন হিসেবে ডেভেলপ করেছিলাম এতদিন, এবং আমরা চিন্তা করেছিলাম যে ভারান হয়তো আমাদের সামনে স্টেপ আপ করবে যখন রামোস থাকবে না। সো পুরো ডিফেন্স লাইনটা বলতে গেলে আমাদের চেঞ্জ। সো ওভারঅল এই চেঞ্জেস গুলো, কিংবা হচ্ছে যে আমরা কোনো বড় সাইনিং করিনি, বরং কিছু কিছু মানুষদেরকে লোন থেকে ব্যাক করে আনা হয়েছে, যেমন বেল, উইথাউট যে বেল ইজ ফিনিশ ফর রিয়াল মাদ্রিদ, বেলকে আবার আনা হয়েছে, বেনজেমা আছেন আমাদের মিডফিল্ডে, অডেগার্ড মনে হয় আবার চলে যাচ্ছেন, এবং আমাদের যারা রেগুলার মিডফিল্ডার তারাও কিছুটা বয়সের ভারে নুব্জ হয়ে যাচ্ছেন, এবং তাদের ইউরোতে আসলে পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তো ওভারঅল এই চেঞ্জ সবকিছু মিলে এরিক ভাই, মানে এই সিজনটা থেকে এক্সপেকটেশন, কিংবা সরি মানে এই সিজনটা কিভাবে এই চেঞ্জগুলো এফেক্ট করবে রিয়াল মাদ্রিদকে আপনার মনে হয়?
এটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য একটা ট্রানজিশনাল সিজন একদম। এটা হচ্ছে দুটো দুটো জেনারেশন একটা থেকে আরেকটা মুভ করার সময় যেই ট্রানজিশন পিরিয়ডটা, এন্ড আনচেলোতি, মিস্টার আনচেলোতি ইজ আ ভেরি গুড পার্সন ফর দিস ট্রানজিশন, কারণ ওল্ড এবং সিনিয়র প্লেয়াররা যারা এতগুলো চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী, তারা এখন দে আর নট গোনা লিসেন টু এনি র্যান্ডম কোচ দ্যাট কামস আউট, রাইট? সো এটার জন্য হি ইজ দ্য ম্যান ফর দিস জব। এ বি হচ্ছে রিয়েলিস্টিক এক্সপেকটেশন এই সিজন থেকে এক্স্যাক্টলি আমার কিরকম আছে, সেটা হচ্ছে যে আমি রিয়াল মাদ্রিদকে সিজনে অ্যাটলিস্ট ফার্স্ট অফ অল টপ টু পজিশনে আমি দেখতে চাচ্ছি এবং দেখার সম্ভাবনা খুবই বেশি। এক, দুই হচ্ছে আনচেলোতি বিইং আ টাইটেল ড্রিভেন ম্যানেজার, দেয়ার ইজ গোনা বি আ পসিবিলিটি দ্যাট হি মাইট বিকাম আ ফিউচার, উই অ্যাকচুয়ালি উইল বি গিভিং আ লট অফ ফাইট ইন সুপার কোপা দি স্পানা অ্যান্ড কোপা দেল অ্যাট দ্য সেম টাইম। তো এই পজিটিভ গুলো ছাড়া সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ইতিহাসে এটা প্রথম ট্রানজিশন আসে নাই। 1950-60 সালে যখন রিয়াল মাদ্রিদ সব প্রতি বছর একটা করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, এরপরে সেই টিমটা কিন্তু ডিসম্যান্টেল হয়ে গিয়েছিল, এবং সেই টিমটা ডিসম্যান্টেল হয়ে যাওয়ার পরে রিয়াল মাদ্রিদ অনেক বছর খেলতে পারেননি ভালো, এবং যেই পলিসি ইউজ করে দে গট দা মানি সেই পলিসিটা আর কাজ করছিল না। তখন রিয়াল মাদ্রিদ মুভ ফ্রম বাইং এক্সপেন্সিভ প্লেয়ার্স টু ডেভেলপিং স্প্যানিশ প্লেয়ার্স, অ্যান্ড সেটারই একটা আউটকাম আমরা দেখতে পেয়েছিলাম, লা কুয়েন্তা দেল বুত্রে অর সামথিং ইন দ্যাট টার্মিনোলজি, ও ইয়েস আই গট ইট রাইট দিস টাইম। হ্যাঁ, সেটাই একটা আমরা এক্সপেক্টেড আউটকাম দেখতে পেয়েছিলাম এইট ইজে, যখন রিয়াল মাদ্রিদ মুভ ফ্রম আ মোর স্প্যানিশ সেন্ট্রিক টিম। তো এই সিজনে রিয়াল মাদ্রিদের আসলে এই মুহূর্তে যে ইউথ ক্লাব, যে টিমটা বা যে ইউথ স্কোয়াড যেটা আছে, সেটা হয়তো একটু পার সমর্থক না হলে যদি অন্যান্য ক্লাবের খেলোয়াড়দেরকে আমরা একটু দেখি, আমরা খেয়াল করবো প্রতিটা দলেই একজন না দুইজন আছে যারা হচ্ছে রিয়াল মাদ্রিদের ইউথ সিস্টেম থেকে বের হয়ে এসেছেন। সো গোস টু শো দ্যাট উই অ্যাকচুয়ালি হ্যাভ আ লট অফ গুড প্লেয়ার্স ইন আওয়ার পাইপলাইন, যারা আমাদের সামনের স্টেপগুলোকে, সামনের এই ভয়েডগুলোকে ফিল আপ করতে পারবেন। বাট এই পুরো ব্যাপারটাকে আসলে এই সিজনটা দেখতে দেখতে আর সত্যি কথা বলতে পার হয়ে যাবে, এই আমরা প্রতিটা ম্যাচে গম্ভীর হয়ে বসবো, আইদার টনি ক্রুস ইনজুর্ড অর লুকা মদ্রিজ ইনজুর্ড অর এডেন হ্যাজার্ড ইনজুর্ড অর কারভাহাল ইনজুর্ড, থিবো কোর্তোয়া ছাড়া মোটামুটি সকলে কেউ না কেউ ইনজুর্ড থাকবেনই, এবং এই সিজনে বড় কোনো সাইনিং হয়তো নাও দেখতে পারি আমরা, সেগুলো না দেখে প্রতিটা ম্যাচে আমরা দেখবো রিয়াল মাদ্রিদ হয়তো একটু কষ্ট করে জিতছে, কিন্তু এবং যেই ব্র্যান্ডের ফুটবলকে আমরা দেখছি সেই ব্র্যান্ডের ফুটবল হয়তো রিয়াল মাদ্রিদ সামনের বার খেলবে না। বাট স্টিল অ্যাজ আ রিয়াল মাদ্রিদ সাপোর্টার আই উইল বি ওয়াচিং এভরি গেম অ্যান্ড আই উইল বি এক্সট্রিমলি হ্যাপি উইথ হোয়াট এভার দে প্রোভাইড অ্যাজ অ্যান আউটকাম।
ওকে, আমি হচ্ছে একটু মেহেদি ভাইয়ের কাছে এখন চলে আসবো, মানে আপনাদের ডিসকাশনে সবসময় মেহেদি ভাইকে দেখা যায় যে উনি একটু ভেন্ট করেন, কিংবা হচ্ছে মানে বলা হয়ে থাকে যে উনি একটু পেসিমিস্টিক কথাবার্তা বেশি বলেন। তো আমাদের গত সিজনে কোনো একটা পডকাস্টে আপনি একটা কথা বলছিলেন যে ইন্টারনেটে একটা মিম পাওয়া যায় যে তিনটা ড্রাগনের মাথা, তো একটা হচ্ছে, দুইটা হচ্ছে খুব পাওয়ারফুল আর একটা হচ্ছে একদম কার্টুন, যেটা হচ্ছে আমাদের অ্যাটাক, মানে বাকি দুইটা ভালো এবং একটা হচ্ছে একদম কার্টুনের মতো। তো এবার যদি আমি তিনটা মাথাকে নিয়ে চিন্তা করি, আপনার কি মনে হয় যে এবার তিনটা মাথায় আসলে কার্টুনের মতো অবস্থায় আছে? কারণ
হ্যাঁ, এবার আসলে তিনটা মাথায় কার্টুন, ওইখানে হচ্ছে মনে করো ওই তিন মাথার মাঝখান দিয়ে হয়তো বেনজেমার মাথাটা কোনো এক জায়গায় একভাবে মানে ঢুকিয়ে দেওয়া যায়, বেনজেমা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে আর তিনটা কার্টুনের মাথা, এরকম এরকম একটা অবস্থায় আমার মনে হয় আছি আমরা। হ্যাঁ, যেমন আমাদের যেমন এখন ইটস প্রিটি এভিডেন্ট যে কেন আনচেলত্তিকে আসলে কোচ বানানো হয়েছে। যেমন আনচেলত্তিকে ছাড়া যাদের কথা বলা হচ্ছিল, সেটা পচেতিনো হোক, আলেগ্রি হোক বা কন্টে হোক, তারা এরা কিন্তু সবাই এরা মানে প্রচন্ড মানে এরা টিমের ফুল কন্ট্রোলে এরা থাকে, ট্যাকটিক্যাল ডিসিশন, টিম সিলেকশন এই সব ডিসিশন এরা নেয়। তো আনচেলত্তিকে আনচেলত্তি ওই ধরনের ম্যানেজার, আনচেলত্তি হচ্ছে তার কাছে তাকে যেটাই দেওয়া হবে সেটা নিয়ে হচ্ছে তিনি তার বেস্টটা করার চেষ্টা করবেন, ওনার ক্যারিয়ার জুড়ে উনি এটাই করে এসেছেন। তো এই যে যেমন এখন রিয়াল মাদ্রিদে আনচেলত্তি, রিয়াল মাদ্রিদে ট্রান্সফার বিজনেসে কোনো সে নেই, উনি হচ্ছে ফ্লোরেন্তিনো পেরেস আর হোজে আনহেল সানচেস ওনাকে যাই দিচ্ছেন, যেই প্লেয়ারই বের করে দিচ্ছেন, যেই প্লেয়ারই কিনে আনবেন সেটা নিয়ে আনচেলত্তি চলতে হবে। সো আমাদের ডিফেন্সের অবস্থা তো আমরা জানি, মানে সের্জিও রামোস আর রাফায়েল ভারানকে যদি একই ট্রান্সফার উইন্ডোতে একটা ক্লাব বিক্রি করে দেয়, এটা তো মানে এটা ডিলিউশনাল ক্লাব, এই ক্লাবের মানে এত পরিমাণ ডিলিউশন তো একটা ক্লাবের মধ্যে থাকতে পারে না, মানে তিন চারটা ক্লাব মিলিয়ে এই পরিমাণ ডিলিউশন জন্ম নিতে পারে যে সের্জিও রামোস আর রাফায়েল ভারানকে একই ট্রান্সফার উইন্ডোতে একটা ক্লাব বের করে দিয়েছে এবং তাদেরকে আমরা রিপ্লেস করার চেষ্টা করছি মিলিটাও, নাচো এবং আলাবাকে দিয়ে, আলাবা সেন্টার ব্যাক কিনা। সো এর মধ্যে মিডফিল্ডও দেখা গেছে, যেমন ওডেগার্ডের ব্যাপারে হয়তো কথা বলতে হলে আলাদা একটা পডকাস্ট লাগবে, ওই ওই ইয়েতে নাই গেলাম, বাট স্টিল আওয়ার মিডফিল্ড ইজ প্রিটি থিন টু। যেমন এই যে টনি ক্রুস ইঞ্জুরিতে পড়ে গেছেন, আই ডোন্ট মাইন্ড, মানে টিমে বেশি প্লেয়ার রাখতে আমার সমস্যা নেই, আমি কখনই হচ্ছে ওই প্লেয়ারদের ডেভেলপমেন্ট নিয়ে ফ্যান হিসাবে আমি কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে রিয়াল মাদ্রিদের স্টার্টিং লাইন আপ বেঞ্চ সবখানে কোয়ালিটি প্লেয়ার থাকুক যেন আমরা রিপ্লেসমেন্টটাও সেভাবে করতে পারি। সেই যে ওডেগার্ড চলে গেলে কিন্তু আমাদের সেই অপশনটা থাকছে না, আই এম নট ওয়ারিড অ্যাবাউট ওডেগার্ডস ক্যারিয়ার, আই এম ওয়ারিড অ্যাবাউট রিয়াল মাদ্রিদ বেঞ্চ, রিয়াল মাদ্রিদের বেঞ্চটা ওডেগার্ড চলে গেলে অনেকটাই থিন হয়ে যাচ্ছে, আমাদের মিডফিল্ডেও অপশন কমে যাচ্ছে। আর ফরওয়ার্ড লাইনের কথা বলতে তো আসলে মানে বেনজেমা ছাড়া আমাদের ফরওয়ার্ড লাইনের বাকি সবাই ভোলাটাইল প্লেয়ার, বেলের কথা বলি বা বেলজিয়ান প্লেয়ারের কথা বলি, রড্রিগো ভিনিসিয়াস, রড্রিগো ভিনিসিয়াসকে আমরা আরো কত সিজন ডেভেলপ করবো নোবডি নোজ, আমরা হচ্ছে বেল এবং বেলজিয়ান প্লেয়ারের ফিটনেস এর উপর তো মানে আপনি পৃথিবীর সবকিছুর উপর বিশ্বাস করতে পারেন, এই দুটো প্লেয়ারের ফিটনেস এর উপর তো কোনোভাবেই হচ্ছে আপনি আস্থা রাখতে পারেন না। সো এবং ইভেন লুকাইভিচকে হচ্ছে এই প্রি সিজনে ম্যাচ খেলেছে, অনেক জায়গায় অনেক ধরনের অ্যানালাইসিস দেখেছে, এটা ভালো করেছে, ওইটা ভালো করেছে, যেগুলো কোনো ভালো না মানে ওগুলো কিচ্ছু না করলেও তার চলতো, তার কাছ থেকে দরকার হচ্ছে রিয়াল মাদ্রিদের গোল, সে গোল না দিয়ে বাকি আরো 100 টাকা ভালো করে যাচ্ছে, যেটা করার জন্য হয়তো টিমে আরো 4টা প্লেয়ার আছে। সো সবকিছু মিলে ইটস ভেরি ট্রু যে তিনটা ড্রাগনের মাথায় হচ্ছে কার্টুন, মাঝখান দিয়ে হয়তো চিপা দিয়ে একটা বেনজেমার মাথা বের হয়ে আছে, এরকম একটা কিছু হয়তো রিয়াল মাদ্রিদের এবছর একটি।
আচ্ছা, তো এর মধ্যে কর্তা কেউ রাখা যায় মামা মনে
হয়, কর্তা ওই তো মানে ওই যে ওই ড্রাগন গুলাকে জড়িয়ে ধরে কর্তা বেনজেমা মডরিচ এরা আছে আর কি কয়েকজন এরকম।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আসলে একটু জিসান ম্যাগাসে চলে আসি, মানে আমরা যেটা বলছিলাম যে আসলে সিজনের প্রবলেম কতগুলো আছে এগুলো অনেক কিছু বের করা যায়, বাট এই যে আনচেলত্তি ব্যাক করেছেন, যেটা এরিক ভাই বলছিল যে এই ট্রানজিশন পিরিয়ডের জন্য কিংবা যে কোর মাদ্রিদের কথা আমরা বলি, আমাদের গত 5-10 বছর ধরে খেলছে, তাকে আসলে খুব কাছ থেকে আনচেলত্তি ডেভেলপ করেছে কিংবা তাদের যে মানে অ্যাচিভমেন্ট গুলো পাওয়ার ক্ষেত্রে তার একটা বেশ অবদান ছিল। তো সবকিছু মিলে আসলে যদি আমরা এই ফ্যাক্ট গুলো বাদ দিও, যদি মনে করি যে রিয়াল মাদ্রিদের কিছু কিছু জায়গায় অ্যাডভান্টেজ রয়েছে কিংবা আমরা কিছু আশার আলো যদি দেখতে চাই কিংবা দেখার চেষ্টা করি, আপনি আসলে কি কি পজিটিভ সিগন্যালস এর কথা বলবেন যেগুলো আসলে আমরা কাউন্ট করতে পারবো?
প্রথমত মানে এই সিজনের শুরু থেকে, বিশেষ করে জুলাই মাসের শুরু থেকে যা যা হচ্ছে এটা হলো দেখলে, মানে আমাদের দাদা পরদাদার যুগে যারা ছিলেন তারা ঘোর কলিযুগ বলে একটা লম্বা চিল্লানি দিতেন। এই যে আজকে আজকে সকালবেলা একটা ছবি দেখে আমার দিন শুরু হয়েছে, এটা হচ্ছে একই জিমে মেসি এবং সার্জিও রামোস প্র্যাকটিস করছেন এবং দে আর হ্যাভিং এ লাফ অ্যাবাউট ইচ আদার। তো মানে আমার কাছে পুরো জিনিসটা ছিল এরকম যে এটা সম্ভবত কোনো ডিলুশনাল প্যারা ইউনিভার্স যেখানে আসলে এরকম একটা জিনিস হয়ে গেছে, ইন দ্য মেইন টাইম লাইন এরকম কোনো কিছু হয় নাই, বোথ অফ দেম আর ইন দেয়ার ওন রেসপেক্টিভ ক্লাব, তো সেটা যেহেতু নাই, সো দিস ইজ গোয়িং টু বি আ ভেরি উইয়ার্ড সিজন। এখন প্যারা ইউনিভার্সের কথাটা আরেকবার ট্রু হচ্ছে ওডেগার্ড রুমার থেকে, মানে দিস ইজ that kind of strange time jekhane ekjon player, no I don't care who he is, আই ডোন্ট কেয়ার সে কোথা থেকে আসছে বা কি ভাষায় কথা বলে, সামওয়ান ইজ ট্রাইং টু মেক আ ট্রান্সফার ফ্রম রিয়াল মাদ্রিদ টু আর্সেনাল, সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এখন এরকম একটা সিজন নিয়ে আসলে মানে ভবিষ্যৎবাণী করতে গেলে আমার মনে হয় যে দেয়ার আর লট অফ থিংস যেটা খুবই এনজয়েবল হবে, কিন্তু আমাদেরকে আসলে ফলাফলের দিকে না তাকিয়ে এনজয় করাটা মনে হয় এক মৌসুমের জন্য হলেও শিখতে হবে আর কি। তো এক্ষেত্রে ভিনিসিয়াস একটা খুব ভালো উদাহরণ হতে পারে। আই থিঙ্ক হি এনজয়স হোয়াট হি ডাজ, জাস্ট এন্ড প্রোডাক্ট নিয়ে আসলে সবার একটু সমস্যা থাকে। এখন হ্যাঁ, মানে ভিনিসিয়াস এবং রড্রিগোর মধ্যে উন্নতি যে একদম নাই তা না, উন্নতির ছাপ আছে, কিন্তু উন্নতির কার্ভটা আমরা যেরকম আশা করি প্রবাবলি সেরকম না। এই ক্ষেত্রে আমরা কিছুটা স্পয়েলড, আমরা তাদের থেকে একটা এমবাপ্পে আশা করি, আর ওন হোমগ্রোন এমবাপ্পে, তো দেয়ার ইজ নো হোমগ্রোন এমবাপ্পে এনিওয়ার, মানে এমবাপ্পে নিজেই আসলে যে দলের হোমগ্রোন উনি তো নিজেই ওইখানে নাই, উনি এখন আর একটা দলের হয়ে আছেন, তাকে আমরা কিনতে ট্রাই করছি, সো দেয়ার উইল বি নো হোমগ্রোন এমবাপ্পে। এই এক্সপেকটেশন বাদ দিয়ে আমরা যদি খেলা দেখতে ট্রাই করি, আই থিঙ্ক আমরা মোটামুটি এনজয় করবো, বিকজ আনসেলোতি এসেছেন, আমরা ফ্রি ফ্লুইড একটা দল দেখবো, যাদের গত মৌসুমে ক্রস 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 নিয়ে অনেক কমপ্লেন ছিল, যারা এইভাবে ক্রস নিয়ে খেলা দেখতে বসতেন, আই ডোন্ট থিঙ্ক তাদেরকে এই সিজনে ওগুলা করতে হবে। আমরা প্রচুর গ্রাউন্ড পাসিং দেখবো, অ্যান্ড আরেকটা জিনিস যেটা মনে রাখা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লুকা মদ্রিচের প্রবাবলি এটা লাস্ট সিজন, সো মানে আমরা কিন্তু সবসময় বলছি, আমরা মাদ্রিদ তিনজনই সবসময় বলি যে এনজয় হিম ওয়াইল ইউ ক্যান বিকজ হি ওন্ট বি হিয়ার ফর এভার, সো এই সিজনে হচ্ছে ইউ গেট টু এনজয় হিম ফর হিজ লাস্ট সিজন। আই থিঙ্ক এটা একটা জিনিস যেটা আমরা চেরিশ করতে পারি। আমি জানি আমি যতগুলি আসার কথা বলছি সব কেমন যেন একটু কার্ভ নিয়ে হতাশার দিকেই চলে যাচ্ছে, বাট এই সিজনটা আসলে এরকমই যে আমাদেরকে হতাশার মধ্যে থেকে আশা খুঁজে নিতে হবে। বেনজেমা ভালো গোল করলে সেলিব্রেট করতে হবে, কোর্তোয়া ভালো সেভ করলে সেলিব্রেট করতে হবে, মেবি অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে দাঁতে দাঁত চেপে ফাইট করে এক গোলে একটা পয়েন্ট বের করে নিয়ে আসতে পারলে ওটাও সেলিব্রেট করতে হতে পারে, আই হোপ নট, বাট হতে পারে আর কি। আর এল ক্লাসিকোতে যেহেতু মানে অপোনেন্টের শক্তিও সিগনিফিক্যান্টলি হ্রাস পেয়েছে, সো আই থিঙ্ক ক্যান বি আ ভেরি গুড ফাইট, ইটস নট ডেভিড ভার্সেস গোলায়াত, ইটস গোলায়াত ভার্সেস গোলায়াত, দেয়ার ইজ নো ডেভিড, অ্যান্ড বাট দুইটা গোলায়াতই অনেক ছোট মিনিয়েচার সাইজ আর কি, এটাই সমস্যা। ওভারঅল লা লিগা এনজয় করার জন্য আমি মোটামুটি মুখিয়ে আছি। রিয়াল মাদ্রিদের ব্যাপারে একটাই কথা যে ট্রানজিশন পিরিয়ডটা আমাদের শুরু হয়েছে 2018 সাল থেকে, সেই ট্রানজিশন পিরিয়ড এতদিন আমাদের উতরে যাওয়ার কথা ছিল, যে কারণেই হোক আমরা সেটা পারি নাই, তো এখন আসলে পুরাতন পুরাপুরি ছেটে ফেলে নতুন একটা জেনারেশনকে রেডি করতে হচ্ছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এটা ওয়ান। ধৈর্য ধরা শুরুর সিজনটা সবচেয়ে কঠিন, সেই সিজনটা যদি আমরা একটু হেসে খেলে কাটিয়ে দিতে পারি, আই থিঙ্ক গুড ডেজ আর অ্যাহেড অফ আস, এই তো।
ওকে, থ্যাংক ইউ। আই থিঙ্ক আমরা মোটামুটি জানতে পারলাম তিনজনের পার্সপেকটিভ থেকে যে সিজনটা কেমন হতে পারে, কিংবা আসলে আমরা আসলে কোন কোন জায়গায় আশা করতে পারি রিয়াল মাদ্রিদকে নিয়ে। তবে আমার যেটা মনে হয় যে ডিসকাশন আরো হবে, আমরা যদি আবারও হচ্ছে আপনাদের তিনজনকে আনতে পারি কিংবা কেউ যদি উপস্থিত হতে পারেন আমাদের জন্য খুব ভালো লাগবে পরবর্তী পডকাস্ট গুলো। তো কালকে থেকে আমাদের খেলা শুরু হবে। আই থিঙ্ক আমি আসলে এগ্রি করবো এই জিনিসটাতে, কারণ আসলে এই টিমটাকে নিয়ে আসলে খুব বেশি আশাবাদী হওয়া কিংবা ট্রফি চেস করার চিন্তা ভাবনা করা আমাদের আসলে উপায় নেই, কারণ উই অল নো যে আসলে কি কি জায়গায় আমাদের ল্যাকিংস রয়েছে, এবং সেগুলো যে খুব সিগনিফিকেন্টলি যে আমরা চেঞ্জ করেছি ব্যাপারটা তাও না। সো আমরা এনজয় করি, দেখি কি হয় খেলা এই সিজনটাতে, সেখান থেকে আস্তে আস্তে সবার সাথে আবার ডিসকাশন হবে, সবার সাথে আবার কথা হবে। আমি আবারও যেহেতু প্রোগ্রামের একদম শেষ সময় চলে এসেছি, আবারও তিনজনকে হচ্ছে ধন্যবাদ দিব। তবে আমি তিনজনের উদ্দেশ্যেই একটা কোশ্চেন করবো, ছোট একটা কোশ্চেন, যে আমরা আসলে ইন টার্মস অফ ট্রফি অ্যান্ড এভরিথিং আসলে সিজনে কি কি এক্সপেকটেশন রিয়াল মাদ্রিদের কাছে রাখতে পারি, মানে ওভারঅল।
ওকে, আমি হচ্ছে এইটার প্রেডিকশন বা হয়তো এটার ব্যাপারে কথা বলতে পারি, সবাই জানে যে ম্যাচের প্রেডিকশন দেই না, বাট এটা যেহেতু ম্যাচের ব্যাপারে না, আমার মনে হয় যেমন আমি আমার সব মানে লা লিগা প্রেডিকশনে সব জায়গায় হচ্ছে মেসি বার্সেলোনা থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে তৃতীয় অবস্থানে রাখছিলাম, অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন, বার্সেলোনা সেকেন্ড, রিয়াল মাদ্রিদ থার্ড হবে, এরকম একটা প্রেডিকশন আমি সব জায়গায় দিচ্ছিলাম। কিন্তু আমার মনে হয় যে মেসি বার্সেলোনা থেকে চলে যাওয়ার কারণে লালিগার ডাইনামিক স্পোর্টিং দিক থেকে অনেকাংশে চেঞ্জ হয়েছে, এবং সেক্ষেত্রে এখন হয়তো রিয়াল মাদ্রিদকে বার্সেলোনার উপরে ডেফিনেটলি রাখা যায়। এবং আমার মনে হয় শুধুমাত্র আমরা যদি ইনজুরিটা ম্যানেজ করতে পারি, আই থিঙ্ক এই টিম নিয়ে লালিগায় কম্পিট করা পসিবল, লালিগার, যেমন গত মৌসুমে আমরা যেরকম লাস্ট ম্যাচ পর্যন্ত গিয়েছি, এরকম লাস্ট ম্যাচ পর্যন্ত কম্পিট করা পসিবল বলে আমার মনে হয়। বাট আমি যেটা বললাম যে ইফ আমরা ফিটনেসটা মেনটেন করতে পারি, দ্যাট ইজ এ বিগ ইফ, এত বড় ইফ নিয়ে আসলে কতটুকু কি করা যাবে জানি না, বাট আমার স্টিল মনে হয় লালিগায় কম্পিট করার মতো টিম বা প্লেয়ার আমাদের রয়েছে, বিশেষ করে যেমন কোর্তো আছেন, বেনজেমা আছেন, সবকিছু মিলিয়ে লালিগায় এবং আমরা কম্পিট করতে পারবো। এবং কোপা ডেল রেটা আসলে মানে আমাদের রিয়াল মাদ্রিদ টেকস ইট এজ এ জোক, কোপা ডেল রেতে এই ক্লাব মানে সিরি মরিনহোর পর আমার মনে হয় না কোপা ডেল রে এই ক্লাব সিরিয়াসলি কখনো খেলেছে। আনচেলত্তির প্রথম মৌসুমে যদি আমরা কোপা ডেল রে জিতেছি, আমার অন্য আমার যদি আনচেলত্তি একজন কাপ স্পেশালিস্ট, আমার মনে হয় না যে চ্যাম্পিয়ন্স লিগ বা অন্য কোনো কাপে রিয়াল মাদ্রিদকে আমি খুব একটা কিছু করতে দেখি। আনচেলত্তি কাপ স্পেশালিস্ট হলেও কিন্তু মানে ওনারও ওনার জন্য ওই মানে যে কোনো লিগ টাইটেল একটা অবসেশনের মতো, কারণ হচ্ছে উনি দেখা গেছে একটা সময় ছিল মানে ওনার ক্যারিয়ারে যে যখন তিনি তার সিনিয়র ক্যারিয়ারে একই সমান লিগ টাইটেল এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এরকম একটা টাইম ছিল মনে হয় তার ক্যারিয়ারে। সো উনিও আমার মনে হয় চেষ্টা করবেন, এবং রিয়াল মাদ্রিদ এখন যে ধরনের একটা ইমেজ ক্রাইসিসে আছে, এই ধরনের ইমেজ ক্রাইসিস থেকে বের হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লিগ টাইটেল জিতা, অন্য কিছু না, চ্যাম্পিয়ন্স লিগ কোপা ডেল কিছু না, লিগ টাইটেল হচ্ছে এই ধরনের ইমেজ ক্রাইসিস থেকে একটা ক্লাবকে অনেকটা রিকভার করতে পারে। তো আমার মনে হয় লিগে আমাদের কম্পিট করার মতো টিম আছে, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমি যদি বড় কোনো সাইনিং না হয় একদমই আশাবাদী না, লাইক আমার মনে হয় রাউন্ড অফ 16 আমাদের হাইয়েস্ট ক্যাপাবিলিটি মানে বর্তমান এই অবস্থায়।
ওকে এরিক ভাই,
চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16 কথাটা আমি বলতাম, করা আই থট মেহেদি ওয়াজ আ বিট মোর পেসিমিস্টিক, সে হয়তো বলবে এবার হয়তো সব রেকর্ড ভেঙে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে যাবো, বাট না, রিয়েলিস্টিক্যালি চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড 16, কিন্তু আমি লিগে লিগ জেতার এই মুহূর্তে আশাবাদী না, কারণ কার্লো আনচেলত্তি হি ইজ নট দ্য ম্যান টু উইন দ্য লিগ। আমরা তাকে দেখেছি বারবার হচ্ছে স্কোয়াড রোটেট না করার কারণে নভেম্বর ডিসেম্বর মাসে তার দলের খেই হারায় ফেলা, এবং রিয়াল মাদ্রিদের বর্তমান মেডিকেল টিমের যে অবস্থা তাতে ক্যান্ট অ্যাফোর্ড দ্যাট ইন এনি ওয়ে। সো আমার জন্য রিয়েলিস্টিক এক্সপেকটেশন হচ্ছে কোপা দেল রে জেতা, দ্যাট ইজ আ সিলভার ওয়্যার, বেটার দ্যান নো সিলভার ওয়্যার। এবং 10 বছর আগে যেরকম হয়েছিল যে না কোপা দেল রে সবচেয়ে পুরানো ট্রফি, কিংস কাপ সবচেয়ে পুরানো ট্রফি, সো ইটস দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কাপ ইন স্পেন, এখনো স্পেনের রাজা থাকেন, সো সেই দিনে যদি আমাদের ফেরত আশা করি যাওয়া লাগবে না, বাট স্টিল আই রাদার লাইক টু হ্যাভ ওয়ান ট্রফি বেটার দ্যান নান। দিশান,
আমার মনে হয় কোপা ডেল রেকে অবহেলা করার দিন আমরা পার হয়ে আসছি এই সিজন থেকে, আমাদের সিজন থেকে জিনিসটাকে সিরিয়াসলি নেওয়া উচিত। তবে আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে কোপা ডেল রে নিয়ে, সেটা হচ্ছে যে কোপা ডেল রেতে পার্টিকুলারলি জিদানের হাতে, জিদান আসলে মানে যেই হেভি ইন্টেন্সিটি নিয়ে তার মেইন টিমকে খেলাতেন, ওই কোপা ডেল রে শুরুর দিকের রাউন্ড গুলাকে মানে অত্যন্ত বেশি লাইটলি নিয়ে একদম একাডেমি টিম নামিয়ে দিয়ে ম্যাচ হেরে আমরা কোপা ডেল রে থেকে বাদ পড়ে একটা লেজে গোবর অবস্থা করে ফেলতাম। তো আই জাস্ট হোপ আনচেলত্তি যেহেতু ছোট স্কোয়াড নিয়ে খেলতে আগ্রহী, উনার আসলে এ টিম আর বি টিম করার লাগজারিটা থাকবে না, অ্যান্ড আই হোপ যে লাগজারিটা না থাকা উড বি আ ভেরি গুড থিং ফর আস, কারণ আমরা মোটামুটি এ না হলেও এ টু টিম নামাতে পারবো, অ্যান্ড এ টু টিম আসলে খুব একটা খারাপ না আমাদের, কারণ এই প্রি সিজনে লুনিনকে মোটামুটি ভালোই পারফর্ম করতে দেখলাম। সো আমি কাইন্ড অফ হোপফুল যে একটা কোপা ডেল রে সিজন যদি পুরাটা সে খেলতে পারে, আই থিঙ্ক হিজ ডেভেলপমেন্ট উইল প্রোগ্রেস লট ফাস্টার দ্যান ইট ইজ ডুইং নাও। আর একটা জিনিস হচ্ছে যে এখন আসলে আমাদের তো ডিফেন্সে বা মিডফিল্ডে আগের মতো ডেপথ নাই, সো আমাদেরকে মূল একাদশের কাউকে না কাউকে রেখেই সাজাতে হবে, সো দল একদম ক্লুলেস অবস্থায় কোপা ডেল রেতে নামবে না। সো দ্যাটস ওয়াই আমি কোপা ডেল রে নিয়ে এই সিজন একটু আশাবাদী হতে চাই। আর এখন যেহেতু সুপার কোপা ডি এসপানের ফরম্যাট চেঞ্জ হয়েছে, তো ওখানেও আমরা কোটা কোটা পদ্ধতিতে খেলার সুযোগ পেয়ে যাব, এখন কোটা পদ্ধতিতে খেলার সুযোগ পাওয়ায় আসলে আমরা প্রবাবলি সেকেন্ড সিলভার ওয়ারের জন্য ওখানে খুব কম বিনিয়োগে ফাইট দিতে পারি আর কি। আচলতে কিন্তু এই ধরনের সিনারিওতে ইউজুয়ালি ভালো করেন, তো আমি ওটা নিয়েও আশাবাদী হতে চাই। আর লিগ বা চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে আমি মেহেদির সঙ্গে প্রায় একমত, তবে আমি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দলকে একটা রান দিতে দেখি। কোয়ার্টার ফাইনালে হারবে কি জিতবে জানি না, কারণ রাউন্ড অফ 16 অনেক সময় ইজি ড্র পড়ে যায়, সো 50 সামুকে পা না কাটলে আই গেস কোয়ার্টার ফাইনাল ইজ রিয়েলিস্টিক। লিগের ব্যাপারে আশাবাদী হওয়ার আগে আমি বলবো যে বার্সেলোনাকে একদম রাইট অফ করে না দিতে, বিকজ লিওনেল মেসি নাই, অফকোর্স দ্যাটস আ ভেরি বিগ ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু একটা দল হিসাবে খেলার জন্য যা যা অস্ত্র ভান্ডারে থাকতে হয় এটা কিন্তু তাদের আছে। আর কনসিডারিং আমাদের আসলে সেটাও নাই, আমাদের দল ওই যে তিনটা কার্টুন দিয়ে ভর্তি, তো মানে আমরা আসলে অনেক ভাবেই পা হরকাইতে পারি আর কি। আমাদের হারতে বার্সেলোনা লাগে না, আমরা বার্সেলোনাকে হারায় পরের সপ্তাহে আলাভেজের কাছে হেরে যেতে পারি। তো এই ধরনের জিনিসপত্র করতে থাকলে লিগ শিরোপা উড বি আ মানে ফার্স্ট স্ট্রেচ। আমি লিগ শিরোপা নিয়ে অনেক আশাবাদী না, বাট কোপা দেল রে সুপার কোপা ডিএস পারা নিয়ে বেশি আশাবাদী, বেশি হাইপ।
জিসান, এই যে বেল কোপা দেল রেতে বেল রদ্রিগো আর লুকাজোভিচ কম্বো দেখার জন্য আমিও খুব আগ্রহী।
লুকাজোভিচের 20 মিনিট আসলে ইউজফুল হবে রিয়াল মাদ্রিদের জন্য, যদি সেটা কিভাবে ইউজ করে এটা এখন দেখার বিষয়। বাট পার্সোনালি আমি যদি আমার কথা বলি, আমি আসলে একে তো এই স্কোয়াড নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না, এবং আমি আসলে চাইও না যে রিয়াল মাদ্রিদ খুব বেশি সাকসেসফুল হোক। কারণ হচ্ছে যে 19-20 সিজনে যে প্রবলেমটা হয়ে গেছে, যে পেরেজের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে এই স্কোয়াড নিয়ে অনেক কিছু করা সম্ভব, তো আমার আসলে রিইনফোর্সমেন্ট দরকার নাই। সো সামটাইমস এই ধরনের সাকসেস গুলো একটা ব্যাড সিগন্যাল দেয় মাঝে মাঝে, কিংবা যেটা আসলে হওয়া উচিত না। দেখা যাবে যে পরবর্তীতে এই ভিনিসিয়াস বেলকে নিয়ে হয়তো আবার রিয়াল মাদ্রিদের পরের সিজনে অ্যাপ্রোচ করতে হবে, হুইচ আই ডোন্ট ওয়ান্ট। সো দ্যাটস ফ্রম মি, মানে আমি আসলে এটা আমার একটা চিন্তা ভাবনা।
বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে যতবার এই যে লো স্কোরিং ম্যাচ হচ্ছিল, আমি বলছিলাম যে ইটস বেসিক্যালি একটা কম্পিটিশন, যে আসলে ব্যাটসম্যানরা বোলারদেরকে চ্যালেঞ্জ করতেছে যে কত কম রান করলে তোরা একসময় ডিফেন্ড করতে পারবি না। তো পেরেজের সাথে রিয়াল মাদ্রিদের মেইন স্কোয়াডের রিলেশনটা আসলে অনেকটা এরকম যে আরো দুইটা বেঁচে দিব, দেখি কতক্ষণ পরে খারাপ করিস।
টনি ক্রুজের রাজা বায়ার্ন মিউনিখ রিইউনিয়ন হবে,
একটা তো না মানে লুকা মদ্রিচ রিটায়ার করতেছে, টনি ক্রুজকে আস্তে করে সরাই দিবে, তারপরে লিটারালি সবকিছু কার্টুন। এই অবস্থায় যখন জিততে পারবে না, তখন মেবি স্টেডিয়াম উদ্বোধন করে 2-3টা গ্যালাকটিকো সাইনিং হবে, আমরা 2009 সালের মতো মানে হেল দিব, তারপরেও আসলে অনেক চাপান উতর পার হয়ে আমাদেরকে ট্রফি জিততে হবে। বাট আমার মনে হয় ওইটা এখনো অনেক দূরে, আমরা আসলে এই সিজনেই থাকি এন্ড প্রত্যাশা গুলাকে রিয়েলিস্টিক রাখি আর কি।
ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তিনজনকে, খুবই বেশ ভালো একটা ডিসকাশন হলো। আই হোপ সিজনের পরবর্তী সময় আমরা আরো অনেক ডিসকাশন করব, আমাদের এই প্ল্যাটফর্ম গুলো কিংবা আমাদের যে কন্টেন্ট গুলো তৈরি হয় সেগুলো আমরা আরো পাবো মাদ্রিদ থেকে, মাদ্রিদ বেতার থেকে। এবং তবে আসলে খেলাটা তো দলকেই খেলতে হবে, রিয়াল মাদ্রিদ কেমন খেলে এটা আসলে দেখার বিষয়। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সাথে ছিলেন অনেকজন আজকে দেখেছেন ছোটা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সিজন কালকে শুরু হচ্ছে, সবাই আশা করবো যে রিয়াল মাদ্রিদ 3টা ট্রফি যাতে জিতে, কতটা সম্ভব হবে জানি না, তবে সিজন জুড়ে আমাদের সাথে থাকুন প্রিমিয়ার লিগ বাংলাদেশের সাথে এবং মাদ্রিদ বেতারের সাথে। সবাইকে আবারও ধন্যবাদ, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সবাইকে,
থ্যাংক ইউ, টেক কেয়ার গাইস, ওয়্যার আ মাস্ক।